বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর, এক আশ্বিন এবং ফার্সি 25 শাহরিয়ার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইহুদিবাদী ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্কের এক বছর পার হয়েছে, এতে কার কতটুকু লাভ হলো তা নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে আন্দোলন জোরদার করার লক্ষ্যে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যে আলোচনা শুরু করেছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রং ধনু। প্রান্তিক আজও রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে তাজিকিস্তান গেলেন রাইসি, যোগ দেবেন সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে। সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং মুসলিমদের রক্ষা করা ইরানের সেনাবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য জানালেন সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি। বাংলাদেশে করোনা মহামারী নির্মূল না হওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ, অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার অনুরোধ। এবং ভারতের বিহার রাজ্যে বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটছে বলে বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেডিইউ নেতা গোলাম রসুল বলিয়াভি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আজ তাজিকিস্তান সফরে গেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে পৌঁছার পর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী কাহের রসুলজাদে। রাইসির সফর সঙ্গী হিসেবে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের এবং কয়েকজন মন্ত্রী রয়েছেন। তেহরান ত্যাগের আগে তিনি বলেছেন তাঁর সরকার আঞ্চলিক সহযোগিতা বাড়ানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাজিক প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের আমন্ত্রণে ইব্রাহিম রাইসি সেদেশে গেছেন। সেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সন্ত্রাসবাদ ও উগ্রতা মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে 2001 সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। ইরান এই সংস্থার পর্যবেক্ষক সদস্য। ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির কড়া সমালোচনা করে ইরান বলেছে গত 5 দশক ধরে সারা বিশ্ব ইসরায়েলের পরমাণু কর্মসূচির সম্পর্কে অন্ধত্ব প্রদর্শন করে এসেছে। ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি সংস্থার পাক্ষিক বোর্ড অব গভর্নর্স এর বৈঠকে দেওয়া বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, গত পাঁচ দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশ এবং খোদ আইএইএ ইসরায়েলের পরমাণু কর্মসূচির ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে। ইসরায়েল পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করা সত্ত্বেও সে ব্যাপারে কখনো তারা কেউ নজরদারি করেনি। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে জাতিসংঘ এবং আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়ে কাজেম গরিবাবাদী বলেন, এমন একটি কর্তৃপক্ষের প্রতিনিধি এই অভিযোগ করছেন যারা আইএইএ সহ কোন আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সদস্য নয়। সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং মুসলিমদের রক্ষা করা হচ্ছে ইরানের সেনাবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য, একথা বলেছেন সেনাপ্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি। তিনি আজ আরও বলেন, সেনাবাহিনীর প্রত্যেক সদস্য ইসলাম ও ইসলামী বিপ্লব রক্ষাকে তাদের দায়িত্ব বলে মনে করে। সবার মধ্যে বিপ্লবী চেতনা রয়েছে। তিনি সেনা কর্মকর্তাদের এক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানের সেনাবাহিনী হচ্ছে অত্যন্ত সুশৃঙ্খল বাহিনী, এটি ইসলামী মূল্যবোধ রক্ষায় সবসময় সচেষ্ট। মুসাভি এর আগে বলেছেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে গত চার দশকেরও বেশি সময় শত্রুরা ইরানি জনগণের বিপ্লবী চেতনা নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি। শত্রুরা সব ধরনের অন্যায় পদক্ষেপ নিয়েছে। ইরানি জনগণ তাদের নীতি আদর্শ থেকে সরে যায়নি বলে তিনি জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়ে 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা মহামারী নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নোটিশে করোনাকালীন পুরো সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে করোনা মহামারী নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ 6 জনকে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। এতে নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। একই সঙ্গে করোনাকালীন পুরো সময়ে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেবার পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে আগামী 5 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন সকাল 8টা থেকে স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হল খোলা হবে আর শিক্ষার্থীরা পুরোপুরি টিকার আওতায় এলে সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে যাদের এক ডোজ টিকা সম্পন্ন হয়েছে তারা প্রয়োজনীয় ডকুমেন্টস দেখিয়ে 5 অক্টোবর সকাল 8টা থেকে হলে উঠতে পারবেন। এছাড়াও চতুর্থ বর্ষ ও মাস্টার্স শিক্ষার্থী যারা ভ্যাকসিন নিয়েছেন তারা স্বাস্থ্যবিধি মেনে আগামী 26 সেপ্টেম্বর থেকে লাইব্রেরি ও বিভাগীয় সেমিনার ব্যবহার করতে পারবেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল থেকে নির্বাচিত এমপি অর্পিতা ঘোষের ইস্তফা প্রসঙ্গে বলেছেন, অন্য রাজ্যের লোককে সুযোগ দিতে অর্পিতা ঘোষকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে হয়েছে। তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি পদ থেকে হঠাৎ ইস্তফা দিয়েছেন অর্পিতা ঘোষ। এ প্রসঙ্গে আজ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, অর্পিতা ঘোষের জায়গায় এবার নতুন লোককে সুযোগ দেওয়া হচ্ছে। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের এমন বক্তব্যকে রাজ্যের তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন। এদিকে ভারতের বিহার রাজ্যে বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটছে বলে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে জেডিইউ। জেডিইউ নেতা গোলাম রসুল বালিয়াভি বলেছেন, অবৈধ অনুপ্রবেশ প্রমাণ করতে পারলে তার দল অনুপ্রবেশকারীদের বের করে দেবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহার রাজ্যে বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে জেডিইউর পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। বিহারে বিজেপি জেডিইউ সমন্বিত এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে। গতকাল বুধবার রাজস্ব ও ভূমি সংস্কার মন্ত্রী এবং বিজেপি নেতা রামসুরত রায় বলেছেন, সীমাঞ্চলে প্রচুর সংখ্যক অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশকারীরা মন্দির, মঠ, ভূদানের জমি দখল করছে। বিদেশি অর্থায়নের মাধ্যমে তাদের সাহায্য করা হচ্ছে। অন্যদিকে মন্ত্রীর ওই বিবৃতি প্রসঙ্গে জেডিইউ নেতা গোলাম রসুল বালিয়াবি বলেন, এটি অপ্রয়োজনীয় মন্তব্য এবং মন্ত্রীকে এর প্রমাণ দিতে হবে। যদি মন্ত্রী এর প্রমাণ দেন তাহলে জেডিইউ অনুপ্রবেশকারীদের বের করে দেবে। মন্ত্রী রামসুরত রায় বলেন, বিহার সরকার এবং বিজেপি উভয়ই বিহারে অনুপ্রবেশকারীদের ঠেকাতে কাজ করছে। ভূমি ও রাজস্ব বিভাগ দেশের জমি রক্ষায় কাজ করছে। এ প্রসঙ্গে জেডিইউ নেতা ও এমএলসি গোলাম রসুল বালিয়াবি বলেন, এটি একটি অদ্ভুত ইস্যু। ভূমি মন্ত্রণালয় তার কাছেই আছে, তাহলে এটাও জরিপ করা উচিত যে কতটা সরকারি জমি কোন সম্প্রদায়ের মানুষ বা কোন ধর্মের লোকজন ধর্মীয় স্থান তৈরি করে তা দখল করে রেখেছে। এই তালিকাটিও প্রকাশ করা উচিত। ভিত্তিহীন ও তথ্যহীন কথা বলে কোনো লাভ নেই। কেন্দ্রে এবং রাজ্যে এনডিএ সরকার ক্ষমতায় আছে এবং এ ধরনের কথা বলা অযৌক্তিক। সীমাঞ্চলে এরকম কিছুই নেই, কিন্তু যদি কারো মনে কোনো ধরনের অনুপ্রবেশ হয় তাহলে তার কোনো ওষুধ নেই বলেও মন্তব্য করেন জেডিইউ নেতা ও এমএলসি গোলাম রসুল বালিয়াবি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং দেশটির জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান। পাশাপাশি লেবাননের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক জোরদার করা হবে। লেবাননে নিযুক্ত হিজবুল্লাহর প্রতিনিধি আবদুল্লাহ শফিউদ্দিনের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আরব এ দেশটির জন্য নানা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে তেহরান। হিজবুল্লাহ প্রতিনিধির মাধ্যমে আমির আবদুল্লাহিয়ান লেবাননের নতুন সরকারকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, নতুন সরকার গঠনের পর এখন লেবাননের বিদ্যমান সংকটের সমাধান হবে। বৈরুতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরান থেকে পাঠানো জ্বালানি তেল অবশেষে লেবাননে পৌঁছেছে। সিরিয়ার সমুদ্রবন্দর থেকে ট্যাঙ্কারে করে স্থলপথে এই তেল লেবাননে নেওয়া হয়। লেবাননের গণমাধ্যমও জানিয়েছে, ইরানের তেল বহনকারী ট্যাঙ্কারের বহর লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় বালবেক হারমেল প্রদেশের হাওয়াস আল সাইয়েদ আলী এলাকা দিয়ে লেবাননে প্রবেশ করে। এর আগে গতরাতে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ জনগণের প্রতি তেল বহনকারী ট্যাঙ্কার বহরের কাছে ভিড় না করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, লোকজনের নিরাপত্তা এবং ট্যাঙ্কার বহরের স্বাভাবিক চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় এজন্য ভিড় এড়াতে হবে। এর আগে হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক, সামাজিক ও নৈতিক দিক দিয়ে ইরান এবং হিজবুল্লাহর জন্য বিশাল অর্জন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ববাসীর উচিত আফগানিস্তানের তালেবানকে উৎসাহিত করা, তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা ঠিক হবে না। তিনি সতর্ক করে বলেন, আফগানিস্তানকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের কানেক্ট দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান একথা বলেন। তিনি বলেন, তালেবানকে উৎসাহিত করলে আফগানিস্তানের বর্তমান গোলযোগপূর্ণ ও সংকটাপন্ন অবস্থার অবসান হতে পারে। ইমরান খান বলেন, আফগানিস্তানের বর্তমান সরকার স্পষ্টভাবে অনুভব করে যে আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতা ছাড়া তারা চলমান সংকটের অবসান ঘটাতে পারবে না, ফলে আমাদের উচিত হবে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া। তিনি বলেন, এখান থেকে আফগানিস্তান কোথায় যাবে আমরা কেউ তা ধারণা করতে পারি না। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে 40 বছর পর এবার দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে। উত্তর কোরিয়ার গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ট্রেন থেকে চালানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে। এটি বলেছে, দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর সেগুলো 800 কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রবাহী রেল রেজিমেন্ট এই পরীক্ষা চালিয়েছে। চলতি বছরের শুরুতে রেজিমেন্টটি গঠন করা হয়। কেসিএনএ আরও জানায়, দেশটির জন্য হুমকি হয়ে দাঁড়ানো যে কোনো শক্তিকে মোকাবিলা করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা করা হয়েছে। এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সেগুলোয় দেখা গেছে, দেশটির পার্বত্য অঞ্চলে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে। গতকালের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুবার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সমঝোতা চুক্তি সই হয়েছিল গত সেপ্টেম্বর মাসে। ওই সমঝোতা আরব এই দুটি দেশ ও ইসরায়েলের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা সেটাই এখন প্রশ্ন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
দখলদার ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সমঝোতা চুক্তি সই হয়েছিল গত সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এক বছর অতিক্রান্ত হতে চলল। ওই সমঝোতা আরব এ দুটি দেশ ও ইসরায়েলের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা সেটাই এখন প্রশ্ন। আব্রাহাম 15 নামের বিতর্কিত ওই সমঝোতাপত্র গত বছর 15 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল। হোয়াইট হাউসে নেতানিয়াহু, ট্রাম্প এবং বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এতে সই করেছিলেন। ওই চার ব্যক্তির মধ্যে বর্তমানে নেতানিয়াহু ও ট্রাম্প ক্ষমতায় নেই, অর্থাৎ এ ধরনের সমঝোতা করেও ওই দুই ব্যক্তি ক্ষমতা ধরে রাখতে পারেননি। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর আমিরাত ও বাহরাইন সরকার দাবি করেছিল এতে করে ফিলিস্তিনের নিরাপত্তা বাড়বে, কিন্তু গত এক বছরের ঘটনাবলীতে দেখা গেছে তাদের ওই দাবি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং লোক দেখানো। সম্প্রতি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সামরিক আগ্রাসনই এর প্রমাণ। ইসরায়েলের সঙ্গে সমঝোতা করে এ অঞ্চলে মুসলিম জনগণের কোনো লাভ তো হয়নি, বরং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের দমন অভিযান বেড়েছে এবং ইসরায়েল আরও বেশি অধ্যুত হয়ে উঠেছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত এক বছরে ইসরায়েলের বহু নাগরিক ও কর্মকর্তা বাহরাইন ও আমিরাত সফর করে গেছেন। মানামা ও আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করা হয় এবং ইসরায়েলেও ওই দুই আরব দেশের দূতাবাস স্থাপন করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, এত কিছুর পরও আমিরাত ও বাহরাইনের প্রত্যাশা কি পূরণ হয়েছে? বাস্তবতা হচ্ছে, অর্থনৈতিক বা নিরাপত্তা কোনো দিক দিয়েই এই দুই আরব দেশ লাভবান হয়নি। অন্যদিকে এই সমঝোতা ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদার হয়েছে, কিন্তু অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইসরায়েলের বিপদ এখনও আগের মতোই রয়ে গেছে। এর অন্যতম কারণ হচ্ছে, আরব বিশ্বে ইসরায়েল বিরোধী ক্ষোভ ও ঘৃণা তো কমেনি, বরং আগের চেয়ে আরও বেড়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব সরকারগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আরব জনগণ, কারণ আরব জনগণ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচণ্ড বিরোধী।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের জাতীয় সংসদের আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে সর্বস্তরের নেতাদের মতামত জানতে গত মঙ্গলবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের জাতীয় সংসদের আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে সর্বস্তরের নেতাদের মতামত জানতে গত মঙ্গলবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ধারাবাহিক বৈঠকের প্রথম দিনে দলের ভাইস চেয়ারম্যান এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে এবং বুধবার দ্বিতীয় দিনে দলের মধ্যম সারির নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে লন্ডন থেকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়। এরপরে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবে বিএনপি। এরপর দলের স্থায়ী কমিটি আগামী শনিবার এক সভায় এসব বিষয়ে আলাপ আলোচনা করে রাজনৈতিক কর্মসূচি এবং তা বাস্তবায়নের কৌশল প্রণয়ন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা ইমরান সালেহ প্রিন্স রেডিও তেহরানকে জানান,
কিভাবে নির্বাচনটা হবে, কার অধীনে হবে? আজকে এটা তো মানে গত 12 বছরে অন্তত কয়েকবার প্রমাণিত হয়েছে যে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনেই জনগণের মতের কোনো প্রতিফলন ঘটে নাই, সেটা সুষ্ঠুভাবে হয় নাই, সেটা নিরপেক্ষভাবে হয় নাই, জনগণের অধিকার আজকে নাই, জনগণের কথা বলার অধিকার নাই, আজকে স্বাধীনভাবে চলাফেরা এমনকি রাজনীতি করার অধিকার নাই, বাঁচার অধিকার নাই। সেই অধিকারকে তো ফিরে দিতে হলে আজকে জনগণের যে দল বিএনপি, সেই বিএনপিকে আজকে রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, সেই কাজটি আমরা করার চেষ্টা করছি।
রুদ্ধদ্বার বৈঠক সূত্রে জানা যায় দলের নেতারা বলেছেন, আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এরপর বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিতে হবে। আর এই দাবি আদায়ের বিষয়ে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলনে নামতে হবে। বিভিন্ন স্তরের নেতারা বলেছেন, আমাদের আন্দোলনের বিকল্প নেই, এবারের আন্দোলনে কোন রকম ব্যর্থ হওয়া যাবে না, পরিকল্পিতভাবে আন্দোলন করতে হবে, বিগত আন্দোলনে আমাদের কি কি ভুল ছিল তা চিহ্নিত করতে হবে এবং সেই ভুলগুলো এবার কোনো অবস্থাতেই করা যাবে না। ওদিকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 2014 ও 2018 সালের নির্বাচনে যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি করলে বিএনপির জন্য তা হবে আত্মহননমূলক। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 2018 সালের নির্বাচনের শুরুতে বানচালের পথে না গিয়ে গুরুত্বের সাথে অংশগ্রহণ করলে হয়তো তারা আরো ভালো ফলাফল করতে পারত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি এ মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছো তারা সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রূপকথা শুনতে পছন্দ করো। আজকের আসরের প্রথমেই থাকবে পশুর উপর মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে থাকবে একটি রূপকথা। এটি নেওয়া হয়েছে ইরানের বিখ্যাত ও বহু প্রাচীন গ্রন্থ ইস্কান্দারনামা থেকে। গল্পের পর থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর গান সহ সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই রূপকথার গল্পটি শোনা যাক।
একদিন বনের রাজা সিংহ তার গুহার পাশে বসে নিজ বাচ্চাদের খেল তামাশা দেখছিল। হঠাৎ করে ওই পথ দিয়ে হুড়মুড় করে একদল বানর ও শিয়াল কোথা থেকে ছুটে এসে পালাচ্ছিল। সিংহ ওদের ডেকে বলল, কিরে হয়েছেটা কি, ছুটে পালাচ্ছিস কেন?
ওরা বলল, না কিছু হয়নি, ওদিকে একটা মানুষ জঙ্গলের দিকে আসছে কিনা তাই দেখি ভয়ে পালাচ্ছি।
সিংহ আগে কখনো মানুষ দেখেনি,
সে ভাবল মানুষ নিশ্চয়ই বিরাট একটা দেহের কোনো জীবজন্তু, আর সিংহ হচ্ছে বনের রাজা, গায়ের জোরে কেউ তার সাথে পারে না। তাই সে পলায়নরত পশুদের সান্ত্বনা ও অভয় দিয়ে বলল, মানুষ আবার ভয়ের কি হলো?
ওরা বলল, আপনি ভয়ের পাল্লাই পড়েননি তো তাই ও কথা বলছেন। ওরা ভয়ানক প্রাণী, ওদের জোর সবার চেয়ে বেশি।
সিংহ বলল, তোদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, মানুষ তো কোন ছাড়, দেহ দানব যদি হয় তবু আমি এখানে থাকতে তোদের কোনো ভয় নেই।
এরপর দিন সিংহ একাকী গুহা থেকে বেরিয়ে পড়ল মানুষ খুঁজে বের করতে। পথ চলতে চলতে দূর থেকে একটা হাতি দেখতে পেল। মনে মনে চিন্তা করল, ওরা যে বলছে মানুষ খুবই ভয়ানক প্রাণী, তবে নিশ্চয়ই এ ধরনের কিছু একটা হবে। তাহলে এই বিশাল দেহটাই কি মানুষ? সামনে এগিয়ে এসে বলিষ্ঠ কণ্ঠে সিংহ বলল, এই তোকে কি মানুষ বলে?
হাতি বলল, না আমি হাতি, এই দেখছো না সুর আছে, আমি নিজেই মানুষের হাতে অতিষ্ঠ হয়ে উঠেছি। মানুষেরা এসে আমাদের ধরে পিঠের উপর পালঙ্ক বাঁধে, এরপর ওরা নিজেরা সেই পালঙ্কের উপর আসন গেড়ে বসে, আমাদের মাথায় মগুর পেটায় এবং পথ চলতে বাধ্য করে, বৃদ্ধ হলে আমাদের দাঁত উপড়ে ফেলে। এরকম হাজারো বালা মুসিবত আমাদের উপর এসে পড়ে, আমরা কোথায় আর মানুষ কোথায়?
সিংহ বলল, বেশ ভালো কথা, আমি তা জানি, শুধু জানতে চেয়েছিলাম হঠাৎ করে দেহের ভারে নিজেকে মানুষ ভেবে বসেছিস কিনা।
জনাব সিংহ কি যে বলেন, ঘূর্ণা করেও আমরা মানুষ হতে যাব না, ভুলেও এ ভুল করব না।
হয়েছে হয়েছে, বেশি কথা বলিস না, যা তোর কাজে যা।
এরপর সিংহ তার পথ চলা শুরু করল। যেতে যেতে পেয়ে গেল এক উটকে, মনে মনে ভাবল সম্ভবত মানুষ এটাই। উটকে তখন ডেকে বলল, দাঁড়া দেখি তোর নামে কি মানুষ।
উট বলল, খোদা না করুক আমি মানুষ হতে যাব কেন, আমি উট, মরু অঞ্চলে কাটা খাই আর বোঝাটা নেই, আমি নিজেই মানুষের হাতে বন্দি, ওরা আমার পিঠে বোঝা চাপিয়ে দেয়। এরপর ক্ষুধা তৃষ্ণার মধ্য দিয়ে পানিবিহীন মরুভূমিতে আমাকে ঘোরাই, তারপরও আমার পায়ে হাতে বেরি পড়ায় যাতে পালাতে না পারি।
হ্যাঁ হ্যাঁ এসব আমি জানি, শুধু পরীক্ষা করতে এলাম মাথায় আবার মানুষ হওয়ার ভূত চেপেছে কিনা, যা যা এখান থেকে সরে যা।
সিংহ আবার পথ চলতে চলতে পেয়ে গেল বড্ড সিংওয়ালে একটি গরুকে। সামনে কি বলল, এই তুই কি মানুষ?
গরু বলল, না জনাব আমি মানুষ নই, আমি গরু, মানুষের হাতে আমি পর্যুদস্ত, না যে হাল একেবারে, মানুষেরা আমাদের ধরে নিয়ে গোয়ালে বেঁধে রাখে, দিনের বেলায় জমিনে নিয়ে হাল চাষ করে, আমাদের দিয়েই ফসল মাড়াই করে, দুধ দোহায় এবং শেষ তো আমাদের জবাই করে গোশত খায়।
সিংহ বলল, হ্যাঁ এসব আমার আগেই জানা, শুধু জানতে চাইলাম মানুষের সাথে থেকে থেকে মাথায় আবার হঠাৎ করে মানুষ হওয়ার ভূত চেপে গেল কিনা, যা আমার সামনে থেকে।
সিংহ ভাবতে লাগল, বহুত আজব ব্যাপার, মানুষকে তাহলে সব পশুই ভয় পায়, হাতি উট গরু এদের চেয়ে বড় কোনো প্রাণী আছে নাকি? এসব ভাবতে ভাবতে এগোতে লাগল সে। পেয়ে গেল এক ঘোড়াকে, বলল, হ্যাঁ তুই কে রে, আমি মানুষের খোঁজ করছি।
ঘোড়া বলল, আস্তে আস্তে কথা বলেন রাজামশাই, মানুষের কানে যাবে কিন্তু, আমাদের কাছেই একজন মানুষ কাজ করছে, ওরা ভীষণ বিপজ্জনক।
সিংহ বলল, বা এত কথা না বলে মানুষটা কোথায় তুই আমাকে সেটা বল, আমি এক্ষুনি সকল পশুর পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করব।
বন্ধুরা তারপর কি হলো তা বলছি একটু পর।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
সিংহের জোরাজোরিতে ঘোড়া দেখিয়ে দিল লোকটি কোথায় কাজ করছে। সিংহ সেখানে গিয়ে দেখতে পেল দুপায়ের উপর দাঁড়িয়ে একটি প্রাণী গাছের ডালপালা জমিয়ে একত্রে বাঁধছে এবং তারই মতো আরেকটি বাচ্চা ছেলে তাকে সাহায্য করছে। সিংহ লোকটিকে জিজ্ঞেস করল, তোকে কি মানুষ বলা হয়?
লোকটি হঠাৎ সিং দেখে থমকে ঘাবড়ে গেল, তারপর নিজেকে সামনে নিয়ে বলল, জি জনাব, আমি মানুষ।
বেশ ভালো কথা, আমি জানতে এলাম তুই নাকি পশুদের অত্যাচার করিস।
কি যে বলেন জনাব সিংহ, আমি কোথায় আর অত্যাচার উৎপীড়ন করলাম? কে আপনাকে এ ধরনের আজব কথা শোনালো? কেউ যদি আমাদের ভয় পায় তাহলে তো সে নিজেই ভীতু।
আমি দেখলাম হাতি গরু গাধা ঘোড়া বানর শিয়াল এরা সবাই তোর বিরুদ্ধে নালিশ করছে, ওরা তোকে ভয় পায়।
আপনার প্রাণের শপথ, বিশ্বাস করুন, ওরা উল্টা পাল্টা কথা বলছে। আমরা জোর করে কাউকে খাটাই না, তাছাড়া আমাদের সে জোরও নেই। আপনি দেখুন, এই দুর্বল শরীর নিয়ে হাতি বাঘের মতো একটা শক্তিশালী প্রাণীকে কি করে কষ্ট দিতে পারি?
ঠিকই তো কথা, তুমি সুন্দর করে বলতে পারিস দেখি।
সুন্দর সুন্দর কথাই বড় কথা নয় জনাব, আসলে আমাদের কাজ কারবারই সুন্দর। বিশ্বাস করুন, আমরা আমাদের সাধ্যমতো যে কোনো কাজই প্রাণীদের জন্য করে যাই। এই তো আজ ভাবতেছিলাম যে আপনার জন্য সুন্দর একটি ঘর তৈরি করব।
ঘর? ঘর আবার কি জিনিস?
ঘর কি জিনিস তা বানিয়ে দেখাতে হবে। আপনি কিছুক্ষণ ছায়ায় আরাম করুন, আমরা একটি ঘর বানিয়ে দিই।
সিংহকে একথা বলে লোকটি তার সাগরেতকে কাঠ, হাতুড়ি, করাত আর কিছু লোহা আনতে বলল। সব কিছু আনার পর লোকটি তড়ি ঘড়ি সিংহের জন্যে একটা বড় মজবুত খাঁচা তৈরি করে ফেলল। এরপর সিংহকে ডেকে বলল, মহারাজ, এই হচ্ছে আপনার ঘর। আপনি যদি চান যে কেউ আপনাকে বিরক্ত না করুক, তাহলে এর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে রাখবেন এবং আরামে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবেন।
লোকটির কথাগুলো সিংহের পছন্দ হলো, তাই সে বিনা দ্বিধায় খাঁচার ভেতর ঢুকে পড়ল। এবার লোকটি তাড়াতাড়ি খাঁচার দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। এরপর সাগরেতকে ডেকে আস্তে আস্তে বলল, দেয়ালের ওপাশে আগুন জ্বালা এবং পিতুলের বদনাটাতে পানি নিয়ে গরম করতে থাক, যখন ডাকব তখন বদনাটা নিয়ে আসবি।
এই কথা বলে সে খাঁচার পাশে এসে সিংহের সাথে কথা শুরু করল এবং বলল, এই যে মানুষ সম্পর্কে লাল্লু পাঞ্জুরা বলে বেড়াচ্ছে, মানুষ এই মানুষ সেই, তা এ কারণে যে মানুষের শরীরটা ছোটখাটো এবং কোমল হলেও মানুষের মাথা সকল জীবজন্তুর চেয়ে উত্তম কাজ করে। তুই বেটা মানুষকে খুবই তুচ্ছ মনে করেছিস এবং গভীর জঙ্গল থেকে বের হয়ে এসেছিস যে মানুষের পিঠের ছাল তুলে নিবি, তাই না? আমাদের বিষ, দাঁত, নখ ও থাবা নেই, কিন্তু এমন কিছু আছে যা তোদের দাঁত, নখ ও থাবার চেয়েও শতগুণে বিপজ্জনক। এখন আমি একটি ছোট্ট বদনা নিয়ে এমন বালা মুসিবত তোর মাথায় ঢেলে দেব যে যতদিন বেঁচে থাকবি ততদিন ভুলবি না এবং আর কোনো দিন প্রতিশোধ নেয়ার নামও নিবি না।
এরপর লোকটি মই পেয়ে উঠল খাঁচার উপর এবং সিংহের গায়ে বদনা থেকে ফুটন্ত পানি ঢালতে লাগল।
গরম পানিতে সিংহের সারা গায়ে ফোসকা পড়ে লোম উঠে গেল, চামড়া লাল দগদগে হয়ে উঠল। তার চিৎকার দেখে কে?
খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করেও পারল না। টিকতে না পেরে যন্ত্রণায় গড়াগড়ি করতে করতে সিংহ বলল, আমার যা বোঝার বুঝে গেছি, মানুষ কি চিজ তা জানলাম, এবার এবার দয়া করে আমাকে ছেড়ে দাও, আর কখনো মানুষের ধারে আসব না, কখনো না।
লোকটি বলল, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে, জঙ্গলে গিয়ে পশুদের জানাবি যে মানুষের সাথে যেন জোর দেখাতে না আসে।
সিংহ মাথা নেড়ে সম্মতি জানানোর পর লোকটা খাঁচা খুলে দিল। দরজা খুলতেই সিংহ প্রাণের ভয়ে ছুট দিল, পিছনে আর ফিরে তাকাল না।
বন্ধুরা, পশুর উপর মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে গল্পটি শুনলে অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এক নতুন বন্ধুকে।
হ্যালো, তোমার নাম কি?
আমার নাম আসিফা ইয়াসমিন মারিয়াম। আমার বাসার নাম কাটিজুলি গোলাপ ধান রোড ময়মনসিং।
আসিফা ইয়াসমিন মারিয়াম তোমার নাম, বেশ সুন্দর নাম তোমার। তো মারিয়াম, তুমি কোথায় পড়াশোনা করো এবং কোন ক্লাসে?
আমি তানজিমুল উম্মাহ হিল মাদ্রাসা ময়মনসিং শাখায় পড়ি, দ্বিতীয় শ্রেণীতে।
পড়াশোনা ছাড়া আর কি করো তুমি?
সবসময় গান গাই, খেলা করি, ছবি আঁকি।
তুমি দেখছি অবসর সময়কে ভালোভাবেই কাজে লাগাও। তো আজকের আসরে তুমি কি কি শোনাবে?
আমি কোরআন তেলাওয়াত শোনাতে চাই আর ইসলামিক গান শোনাতে চাই।
আচ্ছা, প্রথমে কি শোনাতে চাও?
প্রথমে কোরআন তেলাওয়াত।
ঠিক আছে, শোনাও।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ، إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ، وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ، إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ، أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ، وَالَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَأَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ، صَدَقَ اللَّهُ الْعَظِيمُ।
তোমার কেরাত খুব সুন্দর হয়েছে, তো এবার কি শোনাবে তুমি?
এরপরে ইসলামিক গান।
গান শোনাবে? ঠিক আছে, শোনাও।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তরুণে তারি অনুভব, দামে দামে তরুণে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনুমানে তারি অনুভব, দামে দামে তনুমানে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথইনে আমাকে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই পাখা খালির গানে শুনে তাজবি কলরব তাজবি কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নেভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নেভাই যার হয়েছ তুমি তার নেই কু পড়াব নেই কু পড়াব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব
তোমার গানটিও খুব সুন্দর হয়েছে তো মারিয়াম তুমি বড় হয়ে কি হতে চাও
বড় হয়ে হাসে যা এবং ভালো আলেম
মহান আল্লাহ তোমার ইচ্ছে পূরণ করুন আমরা এ দোয়াই করছি তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য আফিফা ইয়াসমিন মারিয়াম তোমাকে অনেক অনেক ধন্যবাদ
আর শিশু কিশোর বন্ধুরা তোমরা ভালো ও সুস্থ থেকো আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
প্রান্তিক আয়োজন এখন রয়েছে কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম প্রথমে বাংলাদেশের শিরোনাম ৪৬০ কোটি টাকার মালিক বনে যাওয়া নুরুল রিমান্ডে প্রথম আলো শাহজালাল বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসাবে ৭ প্রতিষ্ঠান যুগান্তর এনআইডি নিয়ে নির্ভাবনায় ইসি ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি কারিগরি কমিটি ইত্তেফাক ইউনিয়ন পরিষদ নির্বাচন সাতক্ষীরায় বিদ্রোহীদের চাপে কোন ঠাসা নৌকার প্রার্থীরা কালের কণ্ঠ বৈঠকে বিএনপি নেতাদের মত আন্দোলনের পরামর্শ দলীয় সরকার মডেলের নির্বাচনে আখেরে ফল শূন্য মানব জমিন ডক্টর কামালের নেতৃত্বে ভোটের মাঠে নামা রাজনৈতিক ভুল ছিল বাংলাদেশ প্রতিদিন ভারতের শিরোনাম সাংসদ পদ ছেড়ে বাংলায় দলের কাজ করতে চাই অর্পিতার চিঠি অভিষেককে আনন্দবাজার পত্রিকা এ সম্পর্কে আজকাল লিখেছে অর্পিতার ইস্তফা বাড়ছে জল্পনা সংসদে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে সংবাদ প্রতিদিন শ্রোতা বন্ধুরা শিরোনামের পরে বা দুটি বিষয়ের বিশ্লেষণে যাব জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব সিরাজুল ইসলাম সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব উদ্দেশ্যমূলক সম্পাদক পরিষদ এটি হল দৈনিক মানব জমিন পত্রিকার শিরোনাম বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি
আপনাকে ধন্যবাদ বাংলাদেশ ব্যাংক সাংবাদিক নেতাদের যে হিসাব তলব করেছে তাকে উদ্দেশ্যমূলক বলে সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছে। এটি সাংবাদিক নেতাদের জন্য আপাতত স্বস্তির কারণ সম্পাদক পরিষদ বাংলাদেশে সাংবাদিক মহলের সবচেয়ে বড় বা উচ্চ পর্যায়ের একটি সংগঠন। সাংবাদিকদের স্বার্থ, সাংবাদিকদের সুবিধা অসুবিধা সম্পাদক পরিষদের নজরদারিতে থাকে। সে কারণে বলছি যে সম্পাদক পরিষদ যে বক্তব্য দিয়েছে তা আপাতত 11 সাংবাদিক নেতার জন্য সান্ত্বনা বা ভরসার বিষয়। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে হিসাব তলব করা হয়েছে সে বিষয়ে আমি যে মন্তব্য করব তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিষয়টিকে কিভাবে দেখছে। বাংলাদেশের সাংবাদিক সমাজ দুটি ধারায় বিভক্ত, একটি ধারা হচ্ছে বিএনপি পন্থী আর অন্যটি আওয়ামী লীগ পন্থী। এখন বিএনপি পন্থী নেতাদের বক্তব্য আমি দু একজনের বক্তব্য যা দেখেছি তাতে তারা এরকম মন্তব্য করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই মূলত এই হিসাব তলব করা হয়েছে। যেহেতু দুই পক্ষের সাংবাদিক নেতাদের হিসাব তলব করা হয়েছে সেখানে বিএনপি পন্থী একজন নেতা সরাসরি মন্তব্য করেছেন যে একটি ভারসাম্য এবং নিরপেক্ষতার রূপ দেওয়ার জন্য দুই পক্ষের নেতাদের হিসাব তলব করা হয়েছে। এই নিরপেক্ষতার পেছনে বা আড়ালে রয়েছে আসল কাহিনী। আরেকজন সাংবাদিক নেতার মন্তব্য আমি দেখেছি অন্তত ফেসবুকে, সেটি হচ্ছে যে তিনি বলেছেন, আমার হিসাব তলব করার পরে হিসাব দেখে যদি ব্যাংক কর্তৃপক্ষ লজ্জা পায় তাহলে কিন্তু আমার কিছু করার নেই। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে তার জীবন সহজ সরল সাধারণ, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে তলব করা হয়েছে এই তলবে তার বিশেষ কোনো কিছু পাবে না। এটি আমাদের সবার কাছেই বিস্ময়কর মনে হচ্ছে যে হঠাৎ করে কেন সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের প্রশ্ন আসলো। এ ব্যাপারে বেশিরভাগ মানুষ বলাবলি করছেন যে মূলত সাংবাদিক নেতাদেরকে হয়রানি করার জন্য এই কাজ করা হয়েছে। এই অবস্থায় আমরা অপেক্ষা করতে পারি আসলে সামনে কি হতে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গণতন্ত্রে বহু সংখ্যক মানুষ উপকৃত হয় এবং তারা বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে। কিভাবে বিশ্লেষণ করবেন এই বক্তব্য?
জি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটি আসলে বেশ চমকপ্রদ। আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে, সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই তাদের অব্যাহত থাকবে, এই সমস্ত কথা বলেছেন। এই সব কথা সাধারণ মানুষের জন্য খুবই মুখরোচক, কিন্তু গোলটা বেঁধেছে অন্যখানে। সেটি হচ্ছে এই যে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে সেখানে যুদ্ধ শুরু করে দেয় এবং বিশ্বের বহু দেশ এখন মার্কিন গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধের শিকার। এতটা বেশি ক্ষতিগ্রস্ত যে সেখানে শুধু লোকজনই মারা যায়নি, লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা, স্বাস্থ্য এবং শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। এগুলো কিন্তু মার্কিন গণতন্ত্র প্রতিষ্ঠার ফসল। ফলে আমেরিকা যখন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে তখন আশঙ্কা আসে যে তারা আবার কোথায় যুদ্ধ শুরু করে। আমরা আশা করব আমেরিকায় যুদ্ধ খেলা বন্ধ করবে এবং এই কথিত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই বন্ধ করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা সমাজের সক্রিয়তা নিয়েই চলতে দেওয়া উচিত। মার্কিন গণতন্ত্র, মার্কিন মতাদর্শ প্রত্যেকটা দেশে চাপিয়ে দেওয়া উচিত নয়।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার, দেখা করলেন রাহুল গান্ধীর সঙ্গে, সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। সিপিআই ছেড়ে এবার কংগ্রেসের পথে জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সেই জল্পনা আরও উস্কে দিলেন কানহাইয়া। কানহাইয়ার এই কংগ্রেসে যোগদানের নেপথ্যে নাকি রয়েছেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। কিছুদিন আগে নাকি রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের সৌজন্যেই কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা শুরু হয় কানহাইয়ার। যুবনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি মনে করছেন এই মুহূর্তে বিজেপিকে হারাতে কংগ্রেসের বিকল্প নেই, সম্ভবত সে কারণেই কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কথাবার্তা এক প্রকার চূড়ান্ত করে ফেলেছেন। সাংসদ পদ থেকে ইস্তফা কেন, অভিষেককে চিঠি লিখে জানালেন অর্পিতা ঘোষ, আনন্দবাজার পত্রিকা, আজকাল এবং সংবাদ প্রতিদিন।
বিস্তারিত খবরে লেখা হয়েছে মেয়াদ ছিল 2026 সাল পর্যন্ত, কিন্তু তার প্রায় 5 বছর আগেই হঠাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের অর্পিতা ঘোষ। হঠাৎ তাঁর এই ইস্তফার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে কাঁটা ছেঁড়া শুরু হয়েছে। তখনই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফার আসল কারণ বর্ণনা করেছেন বিখ্যাত এই নাট্যকর্মী। অভিষেককে লেখা চিঠিতে অর্পিতা জানিয়ে দিয়েছেন তিনি বাংলার কাজ করতে আগ্রহী, সেই সুযোগ তাঁকে দেয়া হোক। আমার লক্ষ্য স্পষ্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে তাজিকিস্তান গেলেন রাইসি, যোগ দেবেন সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে। সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং মজলুমদের রক্ষা করা ইরানের সেনাবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য জানালেন সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি। বাংলাদেশে করোনা মহামারী নির্মূল না হওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ, অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার অনুরোধ, এবং ভারতের বিহার রাজ্যে বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটছে বলে বিজেপির অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেডিইউ নেতা গোলাম রসুল বালিয়াভি। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। আর ভারতে বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222 নিউ দিল্লি 11048 ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.